বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 21 ফেব্রুয়ারি, 8 ফাল্গুন এবং ফার্সি 3 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persetoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে দুটি প্রতিবেদন, ইহুদিবাদী ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে পশ্চিমাদের দ্বৈতনীতি এবং এ বিষয়ে ইরানের নিন্দা নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশের সর্বস্তরে বাংলা ভাষা চালু না হওয়ার ব্যাপারে হতাশা এবং শীঘ্রই সরকারি সব দপ্তর সংস্থার সর্বস্তরে বাংলার প্রচলন হবে বলে প্রধান নির্বাচন কমিশন যে আশাবাদ ব্যক্ত করেছেন সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে হজরত ইমাম মোহাম্মদ তাকি আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরান সফর করছেন আইএইএর মহাসচিব, সদস্য দেশগুলোর গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার বিষয়ে সতর্ক করল তেহরান। পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ছয় দেশের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসার প্রস্তাব বিবেচনা করে দেখবে ইরান। বাংলাদেশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার আহ্বান। এবং জোরালো হচ্ছে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি, আল বালাদ বিমান ঘাঁটিতে আবারও রকেট হামলা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। সদস্য দেশগুলোর গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ কে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরান বলেছে গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়া ঠেকাতে এই সংস্থাকে তার কার্যপদ্ধতিকে ঢেলে সাজাতে হবে। ইরানের পক্ষ থেকে এনপিটির সম্পূরক প্রোটোকল থেকে বেরিয়ে আসার ব্যাপারে দেওয়া সময়সীমা নিয়ে আলোচনার জন্য যখন আইএইএর মহাসচিব রাফায়েল গ্রোসি তেহরান সফর করছেন তখন এই সতর্কবাণী উচ্চারণ করল তেহরান। গ্রোসি তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, দুই পক্ষ পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনা করেছে বলে জানা গেছে। এ বিষয়ে আজই আরও পরে বিস্তারিত তথ্য প্রকাশ করবে ইরান সরকার। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালহি বলেছেন দুঃখজনকভাবে আইএইএর সদস্য দেশগুলোর গোপন তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়ে যাচ্ছে, যা অসন্তুষ্টি ও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে বিগত বছরগুলো ইরান মৌখিক ও লিখিত অভিযোগ জানিয়েও কোনো ফল পায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তাঁর দেশের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন পশ্চিমারা যখন ইসরায়েলের পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে অন্ধ থাকার নীতি অনুসরণ করছে, তখন ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে তাদের উদ্বেগ মানায় না। জারিফ শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্র নির্মাণ কারখানা দিমুনার সম্প্রসারণ করছে, অথচ এ ব্যাপারে কেউ টু শব্দটি পর্যন্ত করছে না। এ বিষয়ে আরও বিস্তারিত শুনতে পাবেন দৃষ্টিপাতে।
2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ছয় দেশের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসার যে প্রস্তাব ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ দিয়েছে তা বিবেচনা করার কথা জানিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও অন্যতম প্রধান পরমাণু আলোচক সৈয়দ আব্বাস আরাকচি একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল পরমাণু সমঝোতার ভবিষ্যৎ রোডম্যাপ নির্ধারণের জন্য এটিতে স্বাক্ষরকারী দেশগুলোকে নিয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসার আগ্রহ দেখিয়েছেন। আরাকচি জানান, আমেরিকা 2018 সালে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও দেশটিকে সম্ভাব্য বৈঠকে আমন্ত্রণ করতে চান বলে জানিয়েছেন বোরেল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী শনিবার রাতে আইআরআইবির এক টক শোতে অংশ নিয়ে আরও বলেন, আমরা বোরেলের প্রস্তাব বিবেচনা করছি এবং চীন ও রাশিয়ার মতো মিত্রদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলছি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেছেন, ইরানের কাছে কোনো দেশ যেন সমরাস্ত্র বিক্রি না করে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। জাতিসংঘের মাধ্যমে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের যে আবেদন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন তা প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার পরদিন ওয়াশিংটন একথা জানাল। নেট প্রাইস বলেন, ইরানকে যেন কোনো দেশ কোনো ধরনের অস্ত্রশস্ত্র সরবরাহ না করে সে চেষ্টা চালিয়ে যাবে ওয়াশিংটন। তিনি এমন সময় এই বক্তব্য দিলেন যখন 2015 সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে 2020 সালের 18 অক্টোবর তেহরানের উপর থেকে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে গেছে। আমেরিকার সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত বছর আগস্ট মাসে জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে না পেরে স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার ঘোষণা দিয়েছিল। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্য কোন সদস্য দেশ এই মেকানিজম চালুর দাবি সমর্থন করেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে আজ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাণীতে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, যে বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছি তার উন্নয়নে সর্বস্তরে শুদ্ধ বাংলার প্রচলনের উপর গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, 1952 সালের এই দিনে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে যারা প্রাণ উৎসর্গ করেছিলেন তারা সহ বিশ্বের সব ভাষা শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ভার্চুয়াল মিডিয়ার ওই আয়োজনে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত গাউসুল আজম সরকার। রাষ্ট্রভাষা আন্দোলনে বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের অবদান এবং ভাষা শহীদদের আত্মদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রদূত। মুজিব বর্ষের থিম সঙ্গের মধ্য দিয়ে শুরু হয় অনলাইনের কার্যক্রম। এই আয়োজনে দেশি এবং প্রবাসী কবিদের কবিতা পাঠ ছিল প্রধান আকর্ষণ। অনুষ্ঠানে আলোচনা করেন তেহরানে নিযুক্ত ইউনেস্কোর আঞ্চলিক কার্যালয়ের প্রধান স্তেপান স্তেপকোভস্কি। ইউনেস্কোর এই কর্মকর্তা বিলুপ্তপ্রায় ভাষাগুলোর সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনায় আরও অংশ নেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ড জুলিয়া মঈন, সাংবাদিক এজাজ হোসেন এবং ড মুমিত আল রশিদ। দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত করেন, শহীদ মিনারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 52'র ভাষা আন্দোলন আজও তাদের প্রেরণা যোগাচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
৫২'র ভাষা আন্দোলন আজকেও গণতন্ত্রের জন্য বিএনপির চলমান আন্দোলনকে প্রেরণা যোগাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকাল 8'টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে একথা বলেন রিজভী। এ সময় রিজভী বলেন, বর্তমানে মাফিয়া চক্রের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে, আমাদের নামে মিথ্যা মামলা দেয়া সহ হামলা করা হচ্ছে, গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত, সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, তারপরও বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে, বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে 3 বছর অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, গণতন্ত্র আজ ফুলুণ্ঠিত, ভোট ডাকাতির মাধ্যমে সরকার ক্ষমতায়, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকারের কোনো বৈধতা নেই। এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ওদিকে বগুড়া এবং পটুয়াখালীতে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে বিএনপির নেতাকর্মীদের হামলা চালিয়ে আহত করা হয়েছে। বগুড়ার জেলা বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে আজ সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের বাইরে ধাওয়া করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সহযোগী সংগঠন কৃষক দল ও যুব দলের তিনজন নেতাকর্মীকে মারধর করা হয়। একইভাবে পটুয়াখালীর দশমিনায় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুজন এসআই সহ চারজন পুলিশ সদস্য এবং বিএনপির দুই নেতা আহত হয়েছেন। রোববার গভীর রাতে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভাষা দিবসের আরও খবর, ভারতের পেট্রাপোলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ স্বাধীন না হলে আজকে বাঙালির অস্তিত্ব থাকত না। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ স্বাধীন না হলে আজকে বাঙালির অস্তিত্ব থাকত না। আজ রোববার ভারতের পেট্রাপোলে ভাষা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। বলছিলেন বাংলাদেশের মন্ত্রী স্বপন ভট্টাচার্য। মন্ত্রী আরো বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বাঙালি জাতি তার অস্তিত্বের পূর্ণতা পেয়েছিল। আমরা স্বীকার করি, এপার বাংলা বিশেষ করে ভারতের তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সহ সকল রাজনৈতিক শক্তি এবং সামাজিক শক্তি যারা মুক্তিযুদ্ধে অসহায় বাঙালির পক্ষে অবস্থান নিয়েছিল, সেই কারণেই আমাদের মুক্তিযুদ্ধ সফল হতে সহজ হয়েছিল। আমরা অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করি ভারতবাসীর প্রতি, আপামর জনগণের প্রতি, সরকারের প্রতি। পেট্রাপোলের ওই অনুষ্ঠান মঞ্চ থেকে বনগাঁ পৌরসভার মুখ্য প্রশাসক শঙ্কর আড্ডো তার স্বাগত বক্তব্যে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বনগাঁর প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ তার বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করে বলেন, তারা আমাদের মায়ের মতো, আম্মার মতো।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইরাকের সালাউদ্দিন প্রদেশের আল বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এই ঘাঁটিতে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছে বলে জানা গেছে। ইরাকের সাবেরেন নিউজ চ্যানেল জানিয়েছে, শনিবার রাতে ওই ঘাঁটিতে তিনটি রকেট আঘাত হেনেছে, তবে কেউ হতাহত হয়নি। আল বালাদ ঘাঁটিটি রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। এর আগেই ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরিয়াল মালিকি গতকালই ঘোষণা করেছেন, সেদেশে বিদেশী সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় আরেকটি রাসায়নিক হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসীরা। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে তারা। সিরিয়ায় অবস্থিত রুশ বিমান ঘাঁটি হেমেইমিম এর কর্মকর্তারা দাবি করেছেন, তাদের কাছে তথ্য আছে একদল সন্ত্রাসী ইদলিব প্রদেশে বিষাক্ত ক্লোরিন গ্যাস এনেছে। তারা এই গ্যাস ব্যবহার করে রাসায়নিক হামলার পর এর দায় সরকারি বাহিনীর উপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইদলিবের উত্তর পূর্ব অংশে হামলা চালানো হতে পারে। রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, অতীতের মতো এই ঘটনার পুনরাবৃত্তি করতে যাচ্ছে পাশ্চাত্যের সমর্থনপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো। মস্কো বলেছে, সিরিয়ার সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী হামলাকে বন্ধ করার লক্ষ্যে এ ধরনের অপকৌশল নতুন নয়। সিরিয়া যখনই সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে, তখনই রাসায়নিক হামলা চালিয়ে এর দায় সরকারের উপর চাপানোর চেষ্টা চলে। সিরিয়ার সরকারের অনুমতি ছাড়াই সেদেশে মোতায়েন রয়েছে মার্কিন বাহিনী। এই বাহিনী সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের সরাসরি সমর্থন দিচ্ছে, একই সঙ্গে সমর্থন দিচ্ছে ইসরায়েলি বাহিনী। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিমারা যথারীতি পরমাণু ইস্যুতে দ্বৈত নীতি অনুসরণ করে যাচ্ছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইসরায়েল গোপনে অবৈধ পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অথচ তারা উদ্বেগ প্রকাশ করছে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে। বিস্তারিত শুনুন নাসির মোহাম্মদ আশরাফুর রহমানের পরিবেশনায়।
আমেরিকা পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার এক বছর পর ইরান পাঁচ ধাপে সমঝোতার কিছু অংশ বাস্তবায়ন স্থগিত করে। কেননা ইরান যখন দেখল যে ইউরোপ তাদের দেয়া অঙ্গীকারগুলো রক্ষা করতে পারছে না, বিশেষ করে পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের স্বার্থ সুরক্ষা করতে পারছে না, তখন তারা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেয়। 2019 সালের 8 মে থেকে সমঝোতার 26 এবং 36 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তেহরান কিছু কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখে। ইরান এখন 23 ফেব্রুয়ারি থেকে স্বেচ্ছায় পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়নও স্থগিত করতে যাচ্ছে। অবরোধ প্রত্যাহার এবং ইরানি জাতির অধিকার রক্ষার কৌশলগত পদক্ষেপের আওতায় ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তিন ইউরোপীয় দেশ যারা পরমাণু সমঝোতা রক্ষা করতে ব্যর্থ হয়েছে, তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ব্যাপক উদ্বেগ প্রকাশ করলেও ইরানের বৈধ দাবি পূরণের ব্যাপারে কিছুই বলছে না। তারই প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইট করেছেন। ওই টুইট বার্তায় ডক্টর জাওয়াদ জারিফ পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, এই অঞ্চলে পারমাণবিক বোমা তৈরির একমাত্র কারখানা হল ইসরায়েলের দিমোনা। স্যাটেলাইট চিত্র এবং আমেরিকার ফেডারেশন অফ সায়েন্টিস্টদের বক্তব্য অনুযায়ী ইসরায়েল ওই দিমোনা পরমাণু অস্ত্রাগারের সম্প্রসারণ করতে যাচ্ছে। আমেরিকা ও ইউরোপ কিন্তু এ বিষয়ে অন্ধনীতি অনুসরণ করে নীরব রয়েছে, তাদের যত উদ্বেগ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে। সুতরাং তাদের মুখে উদ্বেগের কথা বেমানান। আল মায়াদিন নিউজ নেটওয়ার্ক দিমোনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক পাওয়েল বুদভিগের বরাত দিয়ে এ সম্পর্কে লিখেছে, মনে হচ্ছে 2019 সাল কিংবা 2018 সালের শেষের দিকে নেগেভ মরুভূমিতে এই অবৈধ পারমাণবিক কার্যক্রম শুরু করেছে ইসরায়েল, অথচ এই ইসরায়েল আজও এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি। তথ্য মতে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রাগার দিমোনায় প্রায় 90টি ওয়ারহেড রয়েছে। 1950-এর দশকে ফরাসি সরকারের গোপন সহায়তায় ইসরায়েল দিমোনা চুল্লি নির্মাণ কাজ শুরু করে এবং আমেরিকার সহযোগিতায় ওই চুল্লি সম্প্রসারিত হয়। ডক্টর জারিফ তাই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, আইএইএ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নাম উল্লেখ করে তাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, আপনারা কি অত্যন্ত উদ্বিগ্ন, উদ্বিগ্ন এমনকি একটুখানি? আপনাদের কি মন্তব্য করার অধিকার রয়েছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এসব প্রশ্ন এখন শান্তিপ্রিয় গণতান্ত্রিক বিশ্বের সকল মানুষেরও।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে 1952 সাল থেকে সর্বস্তরে বাংলা ভাষা চালু করার দাবি উঠলেও 70 বছরও সে দাবি আজও পূরণ হয়নি। এদিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ বলেছেন, অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলা দেওয়া হবে আর সরকারি সব দপ্তর সংস্থার সর্বস্তরে বাংলা প্রচলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
সর্বস্তরে বাংলা ভাষা চালু করার দাবি উচ্চারিত হয়ে আসছে সেই 1952 সালের ভাষা আন্দোলন থেকে। প্রায় 70 বছরেও সে দাবি আজও পূরণ হয়নি। এ প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ বলেছেন, অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সরকারি সব দপ্তর সংস্থার সর্বস্তরে বাংলা প্রচলন হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আক্তারুজ্জামান বলেছেন, বর্তমান তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নয়নে বিশ্ব সংস্কৃতির ভাণ্ডারে প্রবেশ করছে তরুণ প্রজন্ম, যার কারণে নানা ভাষার মিশেল হচ্ছে, এগুলো ভাষার বিকাশের ক্ষেত্রে বাধা। আজ রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে সাংবাদিকদের এসব কথা বলেন এই বিশিষ্ট জনেরা। প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব হোসেন জানিয়েছেন, অচিরেই সুপ্রিম কোর্টে রায় বাংলায় দেয়া হবে আর এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করা হয়েছে, সেটি ইতিমধ্যে তার কাজ শুরু করেছে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন, নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে 3টি নীতিমালা ইংরেজি থেকে বাংলায় করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আশা করছেন দ্রুততম সময়ের মধ্যেই এই নীতিমালাগুলো ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত হবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আক্তারুজ্জামান বলেছেন,
এভাবে একটি পরিশীলিত পরিণত পরিশুদ্ধ ভাষার বিকাশ ঘটানো যায়, উন্নয়ন ঘটানো যায়, সেদিকে আমাদের প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি পর্যায়ে নানাবিধ প্রয়াস লাগবে।
আমাদের আইনের বইগুলো ইংরেজি, রেফারেন্সগুলো ইংরেজি, এগুলো আমাদের বাংলা করে নিতে পারলে আমাদের রায়গুলো তখন সম্পূর্ণভাবে হয়তো বাংলা চলে আসবে।
অপরদিকে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ এ দাবি জানিয়েছেন। ওবায়দুল কাদের বলেছেন, জনসংখ্যার ভিত্তিতে বাংলা হচ্ছে বিশ্বের ষষ্ঠ ভাষা, কিন্তু জাতিসংঘ এখনও বাংলা ভাষাকে তাদের দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করেনি, স্বীকৃতি দেয়নি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, স্বাধীনতার এত বছর পরেও আমরা দাবি করতে পারি না আমরা আমাদের বিজয়কে পুরোপুরি সুসংহত করতে পেরেছি। একাত্তরের চেতনা এবং একুশের চেতনার প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতার ডালপালা বাংলাদেশে এখনো রয়ে গেছে, আমরা সেই সাম্প্রদায়িকতার ডালপালা উপড়ে ফেলতে চাই।
অনুষ্ঠানের পর্যায়ে এখন রয়েছে আসমাউল হোসনা।
আসমাউল হোসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার 21তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ ও পবিত্র কোরআনে বারবার উল্লেখিত নাম হচ্ছে আলিম। এর অর্থ জ্ঞানী, যিনি জানেন এবং যিনি জ্ঞান ও উপলব্ধির অধিকারী, তাকে বলা হয় জ্ঞানী ও আলিম। মহান আল্লাহ নিজের সত্তার বিষয় সহ সব বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখেন। অথচ মানুষ সহ অন্য অনেক জীব নিজের সম্পর্কে বেশ সীমিত বা অপূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী। মহান আল্লাহ সৃষ্টিকুলের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সহ সব কিছু জানেন। সৃষ্টিকুল সৃষ্ট হওয়ার আগের অবস্থা ও সৃষ্টিকুল সৃষ্ট হওয়ার পরের অবস্থা, এসবই তিনি জানেন। সুরা সাবার তৃতীয় আয়াতে মহান আল্লাহ বলেছেন, কাফেররা বলে আমাদের উপর কিয়ামত আসবে না। বলুন, কেন আসবে না? আমার পালনকর্তার শপথ, অবশ্যই আসবে। তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, নভোমণ্ডলে এবং ভূমণ্ডলে তার অগোচরে নয় অনুপরিমাণ কিচ্ছু, না তদ অপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ, সমস্ত আছে সুস্পষ্ট কিতাবে।
আমিরুল মোমেনিন হযরত আলীর বক্তৃতামালার সংকলন নাহাজুল বালাকাই মহান আল্লাহর জ্ঞান সম্পর্কে অনেক শিক্ষণীয় ও চিন্তা উদ্দীপক বর্ণনা রয়েছে। 178 নম্বর খোতবার একাংশে আমিরুল মোমেনিন বলেছেন, এক অবস্থা থেকে অন্য অবস্থায় প্রবেশ করতে আল্লাহকে কোনো কিছুই প্রতিহত করতে পারে না, সময় তার কোনো পরিবর্তন আনতে পারে না, স্থান তাকে করতে পারে না চিহ্নিত এবং ভাষা তাকে বর্ণনা করতে অক্ষম। পানির বিদ্যুৎ সংখ্যা, আকাশে তারকার সংখ্যা বা শূন্যে বায়ুস্রোতের সংখ্যা কোনো কিছুই তার অজানা নয়। পাথরের উপর দিয়ে পিপিলিকার চলাচল অথবা অন্ধকার রাতে কীট পতঙ্গের বিশ্রামস্থল বা আশ্রয়স্থল, এসবও তার অজানা নয়। এমনকি তিনি জানেন কোথায় গাছের পাতা ঝরে পড়ে এবং চোখের মনির গোপন নড়াচড়াও তার অজানা নয়।
মহান আল্লাহর আলিম বা জ্ঞানী নামের অর্থ সবখানে অনুভব করা যায়। এটা সুস্পষ্ট যে মহান আল্লাহ সৃষ্টিকুলের ও অস্তিত্ব জগতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়সহ এবং জটিল সব বিষয়সহ সব কিছুই জানেন। এই বিশ্বজগতের এত সব বিস্ময়কর ও বৈজ্ঞানিক প্রজ্ঞাজনিত জটিল গঠনের সৃষ্টিকে কোনো অজ্ঞ ব্যক্তি বা সত্তা সৃষ্টি করতে পারেন না। সূরা মুলকের 13 ও 14 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। তিনি সৃষ্টি করেছেন, তিনি কি করে জানবেন না? তিনি সূক্ষ্ম জ্ঞানী, সম্যক জ্ঞাত। মহান আল্লাহ অদৃশ্য জগতের সব কিছুর জ্ঞান রাখেন এবং কিয়ামত বা পুনরুত্থানের নির্দিষ্ট সময় ও তারিখও একমাত্র মহান আল্লাহই জানেন। সূরা লোকমানের 34 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে, তিনি দৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।
কোন মানুষ যখন জানে যে আল্লাহ সবকিছু জানেন, তখন সে সুখে দুঃখে সবসময় এবং এমনকি চরম দরিদ্র ও অসুস্থ অবস্থায়ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে ও ধৈর্যশীল হবে। আল্লাহ সব বিষয়ে সম্যক জ্ঞানী ও সবকিছু করতে সক্ষম। এই বিশ্বাস মানুষের মধ্যে দায়িত্বশীলতা বাড়িয়ে দেয় এবং এ বিশ্বাসের কারণে আচার আচরণ, কথাবার্তায় ও লেনদেনে তথা সর্ব অবস্থায় সে কোনো অন্যায় কাজ করতে ও পাপ করতে সাহসী হবে না, এমনকি মনের মধ্যেও কোনো খারাপ চিন্তাই ঠাঁই দেবে না সে।
মহান আল্লাহর আলিম নাম পবিত্র কোরআনে 162 বার এসেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই নাম অন্য নামের সঙ্গে সম্পর্কিত। যেমন আল্লাহর সামি নামের পর আলিম নাম এসেছে। সামি শব্দের অর্থ শ্রবণকারী। যখন বলা হয় আল্লাহ সামিউন আলিম, এর অর্থ শ্রবণযোগ্য সব বিষয়েও আল্লাহ জ্ঞানী এবং তিনি সব কিছু শোনেন বা শুনতে পান। সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না, আল্লাহ রিজিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ।
অর্থাৎ মহান আল্লাহ সব সৃষ্টির রিজিক যোগান যথাসময়ে। তিনি রিজিক প্রার্থিতা বুঝতে পারেন ও শোনেন, তা তারা মুখের ভাষায় বলুক বা কাজের ভঙ্গিতে কিংবা অন্তরের ভাষায় বলুক, মহান আল্লাহ জানেন প্রত্যেকের রিজিক কতটুকু ও তা কি কি। আমরা যদি মহান আল্লাহর আলিম নামের রঙে রঙিন হতে চাই, তাহলে আমাদেরও উচিত জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়া। অবশ্য মানুষের জ্ঞানের উৎস হচ্ছে মহান আল্লাহর জ্ঞান। মহান আল্লাহ সাধারণ মানুষকে তাদের ধারণ ক্ষমতা ও ইচ্ছা আর প্রচেষ্টার আলোকে জ্ঞান দান করেন। তবে নবী রাসুল ও পবিত্র ইমামগণকে অদৃশ্যরও অনেক জ্ঞান দান করেন। নবী রাসুল ও পবিত্র ইমাম এবং আল্লাহর ওলিগণ মানুষকে সুপথ দেখানোর দায়িত্ব পালন করেন বলে তাদের জ্ঞান অন্যদের চেয়ে বেশি হয়ে থাকে। কোনো সাধারণ মানুষের জ্ঞান যদি নবী রাসুল বা ইমামের জ্ঞানের চেয়ে বেশি হতো, তাহলে তাকে নবী রাসুল বা ইমামের অনুসারী হতে বলাটা হতো অন্যায়। তাই সাধারণত মানুষকে নবী রাসুল ও ইমামদের চেয়ে অনেক কম জ্ঞান দেয়া হয়েছে।
শিয়া ও সুন্নি সূত্রের হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝ থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের কাছে দুটি ভারী ও দামি বিষয় রেখে যাচ্ছি, আর তা হল আল্লাহর কোরআন ও আমার পবিত্র আহলে বাইত। তোমরা যতক্ষণ দুটিকে আঁকড়ে ধরবে ততক্ষণ বিভ্রান্ত হবে না। এ হাদিসে মহানবীর আহলে বাইতকে পবিত্র কোরআনের সমমর্যাদা দেওয়া হয়েছে, আর পবিত্র কোরআন সম্পর্কে বলা হয়েছে এতে মিথ্যার প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই, এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। অন্য কথায় কোরআন পুরোপুরি সত্য ও বাস্তব, আর কোরআন যখন শতভাগ সত্য নির্ভুল, তখন তার সঙ্গীও এবং সমমানের ব্যক্তিরাও হবেন নির্ভুল ও পবিত্র, তাতে কোনো সন্দেহ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আহলে বাইত হচ্ছে পবিত্র কোরআনের মতো এবং তারা কখনো কোরআন থেকে পৃথক হবেন না। তাই যারা মহানবীর আহলে বাইতের অনুসরণ করবে, তারা কোরআনের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে এবং সব ধরনের বিচ্যুতি থেকে মুক্ত হবে।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। কথা হবে আসমাউল হোসনার আগামী পর্বগুলোতে।
আশা করি সে আসরে আপনাদের সঙ্গ পাবো।
এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 21 ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ, ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি মানবজমিন। বিশ্বব্যাপী বাড়ছে বাংলা চর্চায় বাংলাদেশ প্রতিদিন। এমপি পদ হারাচ্ছেন পাপুল, ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, সাইবার হামলার সংখ্যায় এটিএম বুথের সেবা সীমিত। তাদের মির্জা বাদল গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক মারা গেছেন, দৈনিক কালের কণ্ঠ। মধ্যরাতের নির্বাচনে জনগণকে প্রতারিত করা হয়েছে, ফখরুলের দাবি সমকাল। ভারতের শিরোনাম, চীনের সঙ্গে ১৬ ঘন্টার বৈঠক, দেবসাং থেকে সেনা সরানো নিয়ে কড়া বার্তা ভারতের, আনন্দবাজার পত্রিকা। মাইদুলের পাশে শাহবাগ, ভাষা দিবসে এপারের সঙ্গে মিশল ওপার বাংলা, সংবাদ প্রতিদিন। খোদ বিজেপি নেতাই অনুপ্রবেশকারী, ভুয়ো নথি দেখিয়ে বানিয়েছিলেন পরিচয়পত্র, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের খবর। ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি মানবজমিন সহ প্রায় সব দৈনিকের এ সংক্রান্ত খবরে লেখা হয়েছে, অমর একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমায় ভাষ্যর একদিন, বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের গৌরবময় এ দিনে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছিলাম মায়ের ভাষায় কথা বলার অধিকার, যাদের ত্যাগে বাংলা বিশ্ব আসনে পেয়েছে গৌরবের উচ্চাসন। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
সাইবার হামলার সংখ্যায় এটিএম বুথের সেবা সীমিত, যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে। আর্থিক খাতে সাইবার হামলার আশঙ্কায় ব্যাংকগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে, একই সঙ্গে সীমিত করাও হয়েছে অনলাইন লেনদেন ও এটিএম বুথের সেবা, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। প্রতিটি ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তারাও সতর্ক রয়েছেন, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করছেন সরকারের ই গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের সঙ্গে। শার্টের কর্মকর্তারাও তাদের সাইবার ল্যাবে সার্বক্ষণিক ক্যাসাব্ল্যাঙ্কা নামের ম্যালওয়্যার ভাইরাসের উপর নজর রাখছেন। এখন পর্যন্ত ভাইরাসটি পুরোপুরি সরিয়ে ফেলা সম্ভব না হলেও এটি কোনো অঘটন ঘটাতে পারেনি, তবে কিছু প্রতিষ্ঠানের ডাটা চুরি করেছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশের আর্থিক ও সরকারি খাতের ১৯টি প্রতিষ্ঠানের ওয়েব পেজে ক্যাসাব্ল্যাঙ্কা নামের একটি ম্যালওয়্যারের সন্ধান পাওয়ার পরই এর গতিবিধি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এমপি পদ হারাচ্ছেন পাপুল, এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে দণ্ডিত লক্ষ্মীপুর ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের মামলার রায়ের কপিসহ যাবতীয় নথি হাতে পেয়েছে বাংলাদেশ সরকার। আরবি ও ইংরেজিতে লেখা ৬১ পৃষ্ঠার রায়ের কপি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের দপ্তরে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সংবিধান, কার্যপ্রণালী, বিধি ও আইন অনুযায়ী এখন তার সংসদ সদস্য পদ থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে রায় পর্যালোচনা করছে সংসদ। পর্যালোচনা শেষে সিদ্ধান্ত জানাবেন স্পিকার। সংশ্লিষ্ট দায়িত্বশীলরা ইত্তেফাককে জানান, পাপুলের সংসদ সদস্য পদ যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে আটক ও ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার ঘটনা এটি প্রথম।
কাদের মির্জাকে বহিষ্কারের দুই ঘন্টার মধ্যে আদেশ প্রত্যাহার, যুগান্তর মানবজমিন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে আনীত জেলা আওয়ামী লীগের অব্যাহতি ও কেন্দ্রের কাছে বহিষ্কারের সুপারিশ স্থগিত এবং প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শনিবার তাকে দল থেকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ এবং দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি জারির দুই ঘন্টার মধ্যেই সেটি প্রত্যাহার করে নেয় নোয়াখালী জেলা আওয়ামী লীগ। এদিকে কাদের মির্জা বাদল গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহানউদ্দিন মোজাক্কের মারা গেছেন।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। চীনের সঙ্গে ১৬ ঘন্টার বৈঠক, দেবসাং থেকে সেনা সরানো নিয়ে কড়া বার্তা ভারতের, এই শিরোনামের খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, প্যাংগং হ্রদ খালি হতেই এবার দেবসাং থেকে চীনা সেনাবাহিনীকে সরাতে উদ্যত হল ভারত। শনিবার সকাল থেকে রাত দুটো পর্যন্ত দুই দেশের সেনা স্তরে দীর্ঘ 16 ঘন্টার বৈঠক হয়েছে। সেখানে দেবসাং, গোগ্রা এবং উষ্ণ প্রস্রবণ এলাকা থেকে সম্পূর্ণভাবে বাহিনী প্রত্যাহার করতে হবে বলে চীনকে জানিয়েছে ভারত। সেনা সূত্রের খবর, লাদাখ সীমান্তে স্থিতি অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে দুই পক্ষই একমত। তবে দেবসাং, গোগ্রা এবং উষ্ণ প্রস্রবণ এলাকা থেকে চীনা বাহিনীকে সরিয়ে নিতে এখনও কোনো সিদ্ধান্তে আসা যায়নি। দুপক্ষের মধ্যে ফের একপ্রস্থ আলোচনা হতে পারে বলে জানা গেছে।
মইদুলের পাশে শাহবাগ ভাষা দিবসে এপারের সঙ্গে মিশল ওপার বাংলা। দৈনিক আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, নবান্ন অভিযানে মৃত বাম যুবকর্মী মইদুল ইসলাম মিদ্দার পাশে দাঁড়িয়ে শাহবাগে স্লোগান উঠল, হাল ফেরাও লাল ফেরাও। বাংলা ছাত্র যুবদের আন্দোলনে এবার পাশে এসে দাঁড়াল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। দুই বাংলার মধ্যে রয়েছে অজস্র মিল। এপারের প্রতিবাদের ভাষা দেশকালের গণ্ডিকে ছাপিয়ে পৌঁছে গেছে ওপারে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে হজরত ইমাম মোহাম্মদ তাকি আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের শুভ জন্মদিন। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামের ইতিহাসের সবচেয়ে কম বয়স্ক ইমাম হযরত জাওয়াদ আলাইহি সালাম শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। এ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। আহলে বাইতের মহান ইমাম হযরত জাওয়াদ আলাইহিসসালামের জন্মবার্ষিকীতে আপনাদের সবার প্রতি রইল অশেষ অভিনন্দন ও প্রাণঢালা মোবারকবাদ এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইতের শানে পেশ করছি অসংখ্য দরুদ ও সালাম।
ইমাম জাওয়াদের জন্ম হয়েছিল 195 হিজরিতে তথা 811 খ্রিস্টাব্দের 12 এপ্রিল পবিত্র মদিনায়। মজলুম ও দরিদ্রদের প্রতি ব্যাপক দানশীলতা ও দয়ার জন্য তিনি জাওয়াদ উপাধি পেয়েছিলেন। তাকি বা খোদাভীরু ছিল তাঁর আরেকটি উপাধি। জগৎবিখ্যাত মহাপুরুষ ইমাম রেজা আলাইহিসসালাম ছিলেন তাঁর বাবা, আর তাঁর মায়ের নাম সাবিকাহ বলে জানা যায়। ইমাম রেজা আলাইহিসসালাম তাঁর এই স্ত্রীর নাম রেখেছিলেন খিজরান। তিনি ছিলেন মহানবীর স্ত্রী উম্মুল মোমিনিন হযরত মারিয়া কিবতির বংশধর। ইমাম জাওয়াদ আলাইহিসসালাম 17 বছর ইমামতের দায়িত্ব পালনের পর মাত্র 25 বছর বয়সে শাহাদাত বরণ করেন। তিনিই হলেন ইসলামের ইতিহাসের সবচেয়ে কম বয়স্ক ইমাম।
আহলে বাইতের অন্য ইমামগণের মতো ইমাম জাওয়াদ আলাইহিসসালামও ছিলেন উচ্চতর নৈতিক গুণ, জ্ঞান ও পরিপূর্ণতার অধিকারী। ইসলামের মূল শিক্ষা ও সংস্কৃতির পুনরুজ্জীবন এবং বিকাশ ছিল তার তৎপরতার মূল লক্ষ্য বা কেন্দ্রবিন্দু। সে যুগের সব মাঝহাবের জ্ঞানীগুণীরা ইমাম জাওয়াদ আলাইহিসসালামের উচ্চসিত প্রশংসা করেছেন। সমসাময়িক যুগের প্রখ্যাত সুন্নি চিন্তাবিদ কামালউদ্দিন শাফি ইমাম জাওয়াদ আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, মোহাম্মদ বিন আলী তথা ইমাম জাওয়াদ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত উঁচু মর্যাদা ও গুণের অধিকারী। মানুষের মুখে মুখে ফিরত তার প্রশংসা। তার উদারতা, প্রশস্ত দৃষ্টি ও সুমিষ্ট কথা সবাইকে আকৃষ্ট করত। যেই তার কাছে আসত নিজের অজান্তেই এই মহামানবের অনুরাগী হয়ে পড়ত এবং তার কাছ থেকে জ্ঞান অর্জন করত।
ইমাম জাওয়াদ আলাইহিসসালাম 7 বা 8 বছর বয়সে ইমামতির দায়িত্ব গ্রহণ করেন, যা ছিল যথেষ্ট বিস্ময়কর। ফলে অনেকেই এ বিষয়ে সন্দেহ করতেন, অথচ আল্লাহর তো এই শক্তি আছে যে তিনি মানুষকে তার বয়সের স্বল্পতা সত্ত্বেও পরিপূর্ণ বিবেক বুদ্ধির পর্যায়ে পৌঁছাতে পারেন। কোরআনের আয়াতের ভিত্তিতে পূর্ববর্তী উম্মাতের মধ্যেও এরকম বহু উদাহরণ আছে, যেমন শিশুকালে হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের নবুয়ত প্রাপ্তি, মায়ের কোলে নবজাতক ঈসা আলাইহিসসালামের কথা বলা ইত্যাদি আল্লাহর সর্বশক্তিমান ক্ষমতারই নিদর্শন। ইমাম জাওয়াদ আলাইহিসসালাম শৈশব কৈশোরেই ছিলেন জ্ঞানে গুণে, ধৈর্য ও সহনশীলতায়, ইবাদত বন্দেগীতে, সচেতনতায়, কথাবার্তায় শীর্ষস্থানীয় মহামানব। একবার হজের সময় বাগদাদ এবং অন্যান্য শহরের বিখ্যাত ফকিদের মধ্য থেকে 80 জন মদিনায় ইমাম জাওয়াদ আলাইহিসসালামের কাছে গিয়েছিলেন। তারা ইমামকে বহু বিষয়ে জিজ্ঞেস করে অত্যন্ত যুক্তিযুক্ত ও সন্তোষজনক জবাব পেলেন। ফলে জাওয়াদ আলাইহিসসালামের ইমামতিত্বের ব্যাপারে তাদের মনে যেসব সন্দেহ ছিল তা দূর হয়ে যায়।
ইমাম জাওয়াদ আলাইহিসসালাম বড় বড় পণ্ডিতদের সাথে এমন এক তর্ক বাহাসে অংশ নিতেন যা ছিল রীতিমতো বিস্ময়কর। একদিন আব্বাসীয় খলিফা মামুন ইমাম জাওয়াদ আলাইহিসসালামের জ্ঞানের গভীরতা পরীক্ষা করার জন্য একটি মজলিসের আয়োজন করে। সেখানে তৎকালীন জ্ঞানী গুণীজনদেরকে আমন্ত্রণ জানানো হয়। ওই মজলিসে তৎকালীন নামকরা পণ্ডিত ইয়াহিয়া ইবনে আকসাম ইমামকে একটি প্রশ্ন করেন। প্রশ্নটি ছিল এই, যে ব্যক্তি হজ পালনের জন্য এহরাম বেঁধেছে সে যদি কোনো প্রাণী শিকার করে তাহলে এর কি বিধান হবে? ইমাম জাওয়াদ আলাইহিসসালাম এই প্রশ্নটিকে বিভিন্ন ভাগে ভাগ করে মূল প্রশ্নের সাথে সংশ্লিষ্ট 22টির দিক তুলে ধরে উত্তরের উপসংহার টানেন। উত্তর পেয়ে উপস্থিত জ্ঞানীজনেরা অভিভূত হয়ে যান এবং ইমামের জ্ঞানগত অলৌকিক ক্ষমতার প্রশংসাও করলেন।
ইতিহাসে দেখা যায় বিশ্বনবীর আহলে বাইতের মেহরাব ছিল সবসময় রক্তাক্ত, কারণ তারা ছিলেন শাসকদের জুলুমের বিরুদ্ধে সোচ্চার। রাজা বাদশাহদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে আহলে বাইতের ইমামগণের সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল প্রকৃত ইসলাম ও এর শিক্ষাকে রক্ষা করা। আব্বাসীয় শাসক মামুন ও মুতাসিম ছিল ইমাম জাওয়াদ আলাইহিসসালাম যুগের 2 বাদশাহ। ইমাম পবিত্র মদিনা ছাড়াও হজের সময় মক্কায় গমন উপলক্ষে সেখানে ইসলামের ব্যাখ্যা তুলে ধরতেন এবং বক্তব্যের পাশাপাশি নিজ আচার আচরণের মাধ্যমে দিক নির্দেশনা দিতেন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে। তিনি শাসকদের জুলুমের বিরুদ্ধেও থাকতেন উচ্চকণ্ঠ, কারণ এইসব শাসক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও সুন্নাতকে ত্যাগ করেছিল। ইমাম জাওয়াদ আলাইহিসসালাম শাসক গোষ্ঠী ও তাদের দোসরদের সাংস্কৃতিক বা চিন্তাগত হামলা মোকাবেলা করে আহলে বাইত আলাইহিমুসসালামের আদর্শকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন।
ইমাম তাকি আলাইহিসসালামের জীবনের শেষ 2 বছরে আব্বাসীয় শাসক ছিল মুতাসিম। মুতাসিম জনগণের মাঝে ইমামের জনপ্রিয়তায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। বিশেষ করে ইমামের বক্তব্যে জনগণের মাঝে এক ধরনের জাগরণ সৃষ্টি হয়, যার ফলে মুতাসিমের ভেতর হিংসার আগুন জ্বলতে থাকে। তাই সে ইমামের বিরুদ্ধে শুরু করে বিচিত্র ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের ফলেই মাত্র 25 বছর বয়সে ইমাম জাওয়াদ আলাইহিসসালাম শাহাদাত বরণ করেন।
ইমাম তাকি আলাইহিসসালাম মানুষের কুপ্রবৃত্তিকে দমন করার উপর গুরুত্ব দিতেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন, কুপ্রবৃত্তির বাহনে যে আসীন হয়েছে ও খেয়ালিপনার চাবুক ব্যবহার করছে, সে কখনো অধঃপতন থেকে মুক্ত হবে না। কুপ্রবৃত্তির অনুসরণের ফলে যে ক্ষতি তা কখনো পূরণ হয় না বলে ইমাম জাওয়াদ আলাইহিসসালাম মনে করতেন। আল্লাহর উপর ভরসা করা ইমাম তাকি আলাইহিসসালামের অন্যতম বড় উপদেশ। এ প্রসঙ্গে ইমাম তাকি আলাইহিসসালাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার কাজকর্মকে সফল করে তোলেন এবং আল্লাহর উপর ভরসা সব ধরনের মন্দ ও অনিষ্টতা থেকে নিরাপদ থাকার মাধ্যম। ইমাম হযরত জাওয়াদ আলাইহিসসালামের জন্মবার্ষিকীতে আবারও সবার প্রতি রইল অশেষ অভিনন্দন ও প্রাণঢালা মোবারকবাদ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহিসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের সামনে পেশ করছে অসংখ্য দরুদ ও সালাম। তো শ্রোতা বন্ধুরা, বিশেষ আলোচনা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এখন হাতে থাকা আর কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। তাইওয়ানের আকাশসীমায় আবারও চীনের 11টি যুদ্ধবিমান প্রবেশের পর উত্তেজনা বেড়েছে। তাইওয়ান বলেছে তারা চীনা যুদ্ধবিমান ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিয়েছে, কয়েকটি জঙ্গি বিমানকে কাজে মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, রাশিয়ার হুমকি মোকাবেলা করতে তার দেশ ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করতে সাহায্য করবে। তিনি শনিবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রি তারানের সঙ্গে টেলিফোন আলাপে কিয়েভকে এই প্রতিশ্রুতি দেন। ইরান সফর করছেন আইইএর মহাসচিব, সদস্য দেশগুলোর গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার বিষয়ে সতর্ক করল তেহরান। পরমাণু সমঝোতায় স্বাক্ষর করে ছয় দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার প্রস্তাব বিবেচনা করে দেখবে ইরান। বাংলাদেশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার আহ্বান। এবং জোরালো হচ্ছে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি, আল বালাদ বিমান ঘাঁটিতে আবারও রকেট হামলা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।